হচ্ছে ধ্রুব? তাকে কৃপা করবার জন্য তিনি উন্মুখ হলেন। তখন তিনি নারদকে ডেকে বলছেন, নারদ তুমি যাও, দেখো ধ্রুব কত কষ্ট করছে। কেন তিনি গেলেই তো ভাবতেন, ধ্রুবকে নারদকে বলবার কি আবশ্যক হলো? বলে আমি গেলে, এই সরো না, আমি গেলে সে বঞ্চিত হয়ে যাবে, আমি গেলে সে আমায় চিনবে না, কারণ তারতে এই প্রাকৃত দৃষ্টি প্রাকৃত জ্ঞান সেইগুলিকে তো সংশোধন করবার মতন কেউ সেখানে যদি না থাকি, সে আমি যে কী তত্ত্ব সে কী করে জানবে? একটু সরে বসো, আমি যে কী তত্ত্ব সে বুঝবে না। আমি গেলে আমার কাছ থেকে সে বলবে, পিতার সিংহাসন দাও, এরা একটা তুচ্ছ জিনিস সে চান, আমি তাকে এত তুচ্ছ জিনিস দেবো? তুমি যাও। নারদ বিনা দ্বিধায় বিনা বাক্য ব্যয়ে ধ্রুবকে এসে বললে, কি তুমি একটা এত তপস্যা করছো, এত রাগ কেন তোমার, ছাড়ো। প্রথম তাকে নিবৃত্ত করবার চেষ্টা করলেন, কিন্তু সে দেখলে কিছুতেই সে তার সংকল্প থেকে চ্যুত হবার নয়। তখন তিনি কৃপা করে তাকে দিব্য জ্ঞান প্রদর্শন করলেন। তখন ভগবানকে দেখে ভগবান বলছেন, তুমি বর নাও, যা নেবে আমি তোমায় সব দেবো। ধন বলছেন, কী বলেছেন তিনি, স্থানাভিলাষী তপসিস্থিত হম ত্বাম অপ্রাপ্তম দেব মুনিন্দ গুর্জম কাচং বিচ্ছিন্নং অপি দিব্য রত্নং স্বামীন কৃতার্থস্মি বরণ্য যা আছে। তখন সে বলছে, ওই আর ওই রকম পিতার সিংহাসন স্থানের জন্য আমি তপস্যা করতে এসে কাঁচ খুঁজতে খুঁজতে যদি কেউ একটা দিব্যরত্ন লাভ করে, সে যেমন আর কাঁচগুলোর সমাদর করে না, দিব্যরত্ন নিয়ে পলায়ন করে, আমি সেই রকম ওই তুচ্ছ পিতার সিংহাসনের জন্য আর আমি ইচ্ছা করি না তোমার কাছে, আমি তোমার পাদ পদ্মরূপ দিব্যরত্ন লাভ করছি। সুতরাং এই প্রকার যে সেই তত্ত্ববস্তুর জ্ঞান লাভ করতে হলে সেই রকম তত্ত্বজ্ঞ ব্যক্তি সেই গুরুপাদ পদ্ম, তার কাছে যতদিন না পর্যন্ত জীব শরণাগত হয় তার কৃপা সেই লাভ করতে পারে, ততদিন সেই বিগ্রহ সম্বন্ধে ভগবত তত্ত্ব সম্বন্ধে অচিন্ময় বস্তু সম্বন্ধে কোনো জ্ঞান লাভ করতে পারে। আমি বেশি সময় নষ্ট করব না, আমার উপর আদেশ আছে যে আপনি অল্প সময়ের মধ্যেই শেষ করবেন, কারণ অনেকেই প্রসাদ পেয়ে তাঁরা আবার গৃহে প্রত্যাবর্তন করবে, বাঞ্ছা করবে।
চন্দ্রায় রাধিকায় তদালে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায়। এতক্ষণ আমরা পূজ্যপাদ বৈষ্ণবগণের নিকটেতে বিগ্রহ তত্ত্ব সম্বন্ধে আমরা বহু কুছ তত্ত্ব শ্রবণ করেছি। আমি তাদের কুছ চর্বিত চর্বণ দু একটি কথা বলে আমার বক্তব্য সমাপ্ত করব, কারণ আমার পরে পূজ্যপাদ সভাপতি মহোদয় কিছু হরিকথা পরিবেশন করবেন, সকলেই ওই শুনবার জন্য উদ্যোগী। তথাপি আমি সূত্ররূপেতে দু একটি কথা বলি। আমি যে দু একটি যে কথা বলছি এটি সেটা গুরুপাদ পদ্ম মথুরা থাকাকালে সে বিগ্রহ প্রকাশ ওখানে করেছিলেন, সেই সময়তে বিগ্রহ তত্ত্ব সম্বন্ধে কিছু বলেছিলেন, তার মধ্যে থেকে দু একটি কথা আমি বলবার চেষ্টা করছি। তিনি ওই সভাতে বিরাট ধর্মসভাতে বলেছিলেন, শ্রী বিগ্রহ সেবা আমাদের সনাতন বৈদিক ধর্মে, আমাদের বৈষ্ণব ধর্মে, শ্রী ভাগবত ধর্মে এটা হচ্ছে রীঢ় স্বরূপ। যদি আমাদের সনাতন ধর্ম থেকে এই বিগ্রহকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে আমাদের কিছুই থাকে না, জিরো হয়ে যাব। চৈতন্য চরিতামৃতে সেই জন্য বলে হয়েছে, বলা হয়েছে, বিগ্রহ না যে মানে সেই তো অদৃশ্য অস্পৃশ্য হয় যমদণ্ড। আমাদের সনাতন হিন্দু ধর্ম ছাড়া, বৈদিক ধর্ম বৈষ্ণব ভাগবত ধারা ছাড়া জগতে কেউ সে বিগ্রহ মানে না, কারণ তাদের পরতত্ত্বের অনুভূতি নাই। তারা বলে কি আমাদের পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ পূর্বপক্ষে এই সমস্ত কথাগুলি বলেছেন। তারা বলেন বিগ্রহ ভগবান হচ্ছেন, ব্রহ্ম হচ্ছেন নির্গুণ, নিরাকার, অব্যয়, নির্গুণ, অনাদি, যত রকমের এই নির্গুণ ইত্যাদি শব্দগুলি আছে, এই তদ্বারা নিরাকার ব্রহ্মকে স্থাপন করেছে। কেন? কারণটা কি? ব্রহ্ম হচ্ছেন সর্বব্যাপী। যদি এই মধ্যম আকার তিনি যদি ধারণ করেন তাহলে সর্বব্যাপী তিনি থাকতে পারেন না, এই জন্য তাকে নিরাকার বলতে হবে। শাস্ত্রীতে বলা হয়েছে অপাণিপাদ যেমন আগ্রহিতা, তার হাত পার নাক কান তাহার নাই, তার এই সবগুলিকে কদর্থ করে তারা এইসবগুলি বলে। কোথাও কোথাও শাস্ত্রেতে বলা হয়েছে যে ভগবান নিরাকার, নির্গুণ ইত্যাদি বলা হয়েছে, তাহার একটা হেতুও আছে। তাদের প্রধান কারণ হচ্ছে বক্তব্য, যিনি সর্বব্যাপী ব্রহ্ম তিনি একটি আকারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন না, আর যদি তিনি আকার ধারণ করেন তাহলে তাকে জন্ম হলেও তার মৃত্যু হবে, তো ব্রহ্মের তো জন্ম মৃত্যু নাই, অতএব তার মধ্যম আকার কিছুতেই গ্রহণ করতে পারা যায় না। এখন বক্তব্য হচ্ছে, আমি খুব সংক্ষেপেতে বলবার চেষ্টা করছি, গুরু মহারাজের বক্তব্য বেদ শাস্ত্র উপনিষদ যত আছে ভারতীয় বাংময় সর্বত্রই বলা হয়েছে যে ব্রহ্ম থেকেই জগৎ হয়েছে। এটাকে বলে কজ অ্যান্ড এফেক্ট থিওরি, সৎ কারণবাদ, যে কারণের মধ্যে আছে সেইটি কার্যের মধ্যে হবে, যে বস্তুটি কারণে নাই কার্যের মধ্যে হতে পারে না। যদি এইটা ঠিক থাকে, যত ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি অভিসম বিশন্তি তদ্বিজ্ঞাস তদ ব্রহ্ম, যা থেকে জগৎ হয়েছে, যার দ্বারা পরিপালিত হচ্ছে, যার মধ্যে আবার সবগুলি প্রবেশ করে যাচ্ছে, তিনি হচ্ছেন ব্রহ্ম। আরো অনেক জায়গাতে বলা হয়েছে সৎ এ অসম্য ইদম আগ্র আসিত ইদম একম এব অদ্বিতীয়ম ইদম আগ্র আসিত, এত দ্বারা বোঝা যায় যে আমাদের বেদ থেকে আরম্ভ করে উপনিষদ, বেদান্ত দর্শন এবং সমস্ত পুরাণের মধ্যে এটা বলা হয়েছে ভগবানের আকার রয়েছে। এমন শুধু নয়, যত আমরা জগতেতে আকার দেখছি ওই ব্রহ্ম থেকে উৎপন্ন হয়েছে, অর্থ ব্রহ্মের সমস্ত আকার হওয়ার পটেন্সি আছে। যদি এই ব্রহ্মের মধ্যে যদি এই পটেন্সি না থাকত তাহলে এই জগতে যে আমরা বিভিন্ন রকমের রূপ দেখছি, শুধু মানুষই নয়, দেবতা গন্ধর্ব থেকে আরম্ভ করে পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য যা কিছু আমরা দেখছি, 84 লক্ষ যৌনির সব রূপগুলি তার মধ্যে সম্পূর্ণ রূপ তার মধ্যে আছে, না হলে তার হতো না। কেউ কেউ বলে যে সে না, যদি কারণের মধ্যে কোনো জিনিস না থাকে তাথাপিও কার্য হতে পারে, গোবরের মধ্যে কালো পোকা থাকে না কিন্তু কিছুদের রেখে দিলে গোবর থেকে পোকা হয়ে যায়, অতএব কারণের মধ্যে না থাকলেও তার মধ্যে কার্যের মধ্যে দেখতে পাওয়া যায় কতগুলি জিনিস, বলছে সেইটা হতে পারে না। তাহলে এর মতলব এইটাই হবে, ফ্রম নাথিং এভরিথিং ক্যান বি ক্রিয়েটেড, কোনো জিনিস নাই শূন্য থেকে সব জগৎ হতে পারে, কিন্তু আমাদের শাস্ত্র কি বলছেন, পূর্ণম ইদম পূর্ণম মদহ পূর্ণাত পূর্ণম উদুচ্যতে পূর্ণস্য আদায় পূর্ণমে অবশিষ্যতে, সেখানে পূর্ণ রয়েছে, শূন্য নয়। বৌদ্ধবাদী জৈনবাদী ইত্যাদিরা সবগুলি তাকে বলছে যে শূন্য থেকে এই জগৎ হয়েছে, আমাদের শাস্ত্রে এটা বিচার নয়, সনাতন ধর্মের এটা বিচার নয়, তিনি হচ্ছেন পূর্ণ। এই পূর্ণ থেকে কোনো বস্তু নিলেও ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, পূর্ণ থেকে যত কোনো জিনিস নেওয়া যায় আবার সেটি পূর্ণই থাকবে। শূন্য থেকে যদি মনে করে নেওয়া যায় যে সেই এই সবগুলি হয়েছে, তাহলে তো কোনো বস্তু না থাকলেও কোনো বস্তু হবে। তাহলে আমের যদি বীজ থাকে তাহলে বাবলা গাছ কেন হয়ে যায় না, বাবলা গাছ থেকে আম হয় না কেন, তাহলে তো সরস না থাকলে একটা ঘানিতে এই বালু দিয়ে দিলে তা থেকে হয়ে যাবে তেল অথবা ঘি হয়ে যাবে, তা তো হয় না। যার মধ্যে যে একজন সিন কনটেন্সি আছে, যেরকম সরস তারপরে তিল তার থেকে তেল হয়, দুধ ছাড়া ঘি হবে না। তা দেখতে পারা যাচ্ছে যে যে বস্তুর যে কারণ, কারণের মধ্যে যা বস্তু আছে সেইটি হচ্ছে কার্যের মধ্যে। এইটাকে সব কারণবাদ বলছেন আমাদের শাস্ত্রে। দুটি লোক আছেন, দুটি সমাজ, তারা বলে যে সে ভগবানের আকার নেই। একটা তো শঙ্কর আছেনই, প্রচ্ছন্ন বৌধরা আছেই, তার যুক্তি পূজ্যপাদ মহারাজ বলেছেন আমি তাকে আর পুনরুক্তি করব না। একটা হচ্ছেন মুসলমান, তারা বলে যে সে ভগবানের ব্রহ্মের কোনো আকার, আল্লাহ খুদার কোনো আকার নেই। আরেকটা যেন হচ্ছেন ঈসাইরা, তারা বলে যে ভগবান ব্রহ্মের কোনো রূপ নাই। গুরু মহারাজ বলছেন কোট করে, তাহলে ঈসাইদের যে বাইবেল আছে তার থেকে তাকে পুড়িয়ে দিতে হবে, কারণ তার মধ্যে আছে গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। তাহলে বাইবেলের মধ্যে এই যে কথা আছে তারা না বলে তাহলে তা বাইবেল তারা মানে না। অতএব তার মধ্যে আছে রূপের কথা। আবার মুসলমানদের মধ্যেও আছে ইন্না আল্লাহা খালাকা মেন সুরাতি, খুদা তাল্লা নিজে রূপের অনুসারে এই জগৎকে সৃষ্টি করে। এই তো আমাদের শাস্ত্র বলছে সতে অসম্য ইতমগ্র আশিত। অতএব সমস্ত শাস্ত্রে একই কথা বলে, দুটি কথা নয়, বাধ্য হয়ে তাহাদেরকে এই কথাটা মানতে হবে। চৈতন্য মহাপ্রভু পুরীতে গিয়েছেন, তার সঙ্গে আর ওই সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে বিচার হচ্ছে। সাত দিন তিনি তাকে বেদান্ত শ্রবণ করিয়েছেন, সপ্তম দিনেতে তিনি মহাপ্রভু কিছু বলেননি। তিনি বলছে তুমি কিছু বুঝতে পারছো কি না বুঝতে পারছো, যদি বুঝতে তাহলে বলতে যে সে হ্যাঁ আমি বুঝতে পারছি, তো আর যদি না বুঝতে তাহলে তুমি বলতে যে আমি বুঝতে পারি না, কিন্তু তুমি হাও বলছো না নাও বলছো আমি বুঝতে পারলাম যে তুমি বুঝো কি না বুঝো। তখন মহাপ্রভু বললেন তুমি যে বেদান্ত সূত্রে যে সমস্তগুলি সূত্রগুলি বলছো তার স্পষ্ট একেবারে ঝলঝল করে দেখছি, তার মধ্যে ব্রহ্মের আকার আছে, তার গুণ আছে, রূপ আছে, লীলা আছে, আর আপনি ওই ব্যাখ্যা করে এই সবগুলিকে আচ্ছাদন করে দিচ্ছেন। তখন মনটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, বলছে সে আমার এই ব্যাখ্যাকে কেউ খণ্ডন করতে পারে? পৃথিবীতে কেউ আছে? পৃথিবীতে আমি তো জানি না যে কেউ আছে। মহাপ্রভু বললেন যে সে আপনি বলছেন যে সে বিগ্রহ নাই ঠাকুরের, বেদান্তের কোনটি এমন সূত্র আছে যার দ্বারা আপনি বুঝতে পারছেন যে সে ব্রহ্মের কোনো রূপ নাই? তিনি বললেন অর উপায়বত এ ওহি তৎপ্রধান আত্মা, যা পূজ্যপাদ মহারাজ বললেন। মহাপ্রভু বললেন হেসে, আরে এই তো সূত্রের দ্বারা প্রমাণিত হয় যে সে ব্রহ্মের রূপ আছে, আর আপনি তাকে উল্টা বুঝলেন, কিরকম হবে তে? অরূপবত ন রূপবত, ব্রহ্ম রূপবত নন, তিনি রূপ বিশিষ্ট নন, তিনি রূপবান নন, তিনি স্বয়ং হচ্ছেন রূপ। কি বললেন? অরূপবত। শঙ্করাচার্য বলছেন কি আর ওই ওনার বক্তব্য এইটি অরূপবত, অরূপবতের মধ্যে বতু প্রত্যয় লাগানো আছে অস্তি অর্থে, এটা হচ্ছে শঙ্করাচার্যের যুক্তি। মহাপ্রভু এটা সম্পূর্ণ ভুল, এখানে তো অস্তি অর্থে নয়, এটা হচ্ছে তুল্য অর্থে, সমান অর্থে এটা বলা হয়েছে। কিরকম হয়েছে বলা হয়েছে সমান অর্থে? যাহার রূপ নাই তাহার মধ্যে অত প্রত্যয় কিছুতেই লাগতে পারে না, তার রূপই নাই তা তাহার সমান আর কি হবে? অতএ এইটা না তুল্য অর্থে, তুল্যার্থে কিরকম হতে? অরূপবত এই ব্রহ্মের যে রূপ স এব প্রধানত্বাত, ভগবানের যে রূপ সেইটি হচ্ছে প্রধান, সেই হচ্ছে মুখ্য, তিনি রূপের মতন নন, রূপের সমান নন, অথবা রূপের ভিতরে নন, অথবা রূপের মধ্যে তাহাকে একটা কোন তাহাকে পৃথক করে তাহাকে একটা জীব রূপেতে কৃষ্ণের জীব একটা তাকে লাগিয়েছে তা নন। এই জন্য মহাপ্রভু বলছেন প্রতিমান হয় তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনাথ, সাক্ষাৎ ব্রজেন্দ্রনাথ জগন্নাথকে তিনি দেখছেন, রূপবত নন, রূপের মতন নন। তারপরে তিনি বললেন প্রতীকেন হিসহ, তিনি বলছেন কি প্রতীকেন প্রতীকে নহি,
কোন একটা প্রতীক আছে, ব্রহ্মনো রূপকল্পনা, ব্রহ্মের একটা রূপকল্পনা করে একটা প্রতীক করে দিয়ে তার পূজা করলে হবে? না না, তাতে হবে না। এই কালী দুর্গা পূজা ইত্যাদিতে কি শঙ্করাচার্য যে পাঁচটি রূপ কল্পনা করেছেন তাহাকে করে দিয়ে তার পূজা করে, এত দ্বারা সিদ্ধি হবে না, এত দ্বারা ভগবত দর্শন হবে না, তাহার পূজাও হবে না। ন প্রতীকে ন, প্রতীকের দ্বারা না, না তাহার সাক্ষাৎ এই যে স্বরূপ আছেন তিনি ব্রহ্ম, তাহার উপাসনাতে জগন্নাথ দেব গোবিন্দ গোপীনাথ মদনমোহন এইগুলি সাক্ষাৎ তিনি, ওই কৃষ্ণই হচ্ছেন ওই বিগ্রহ স্বরূপ, এই দুটার মধ্যে কোনো অন্তর নাই। এই জন্য বললেন পরবর্তীকালেতে অপিসন রাধনে প্রত্যক্ষ অনুমানাভ্যাম, এই ব্রহ্ম যতদিন পর্যন্ত ওই গুরুদেবের কৃপায় যশ দেবে পরাভক্তি যশ যথা দেবে ইত্যাদি দ্বারা, আর একটা শেষ বেদান্ত সূত্র আছে অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত মানে কি, গুরু কৃপা করে তাহাকে হরিনাম তাকে প্রদান করবেন, সাক্ষাৎ ব্রহ্মকে তিনি প্রদান করবেন, আর সেই তাহার অনুশীলন করতে নামকে, তারপরে চিত্তরূপী দর্পিত মার্জন হয়ে যে আর সপ্তম স্থলেতে সেই কৃষ্ণাম সংকীর্তনম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম প্রেমান বুধি বর্ধনম পূর্ণামৃতাস্বাদনম তখন সর্বাত্মস্নপনম, তখন বিগ্রহকে দেখে যে সাক্ষাৎ তিনি বিগ্রহ। অতএব গুরু কৃপা বিনা এগুলি সম্ভবপর নহে। পরে আবার তিনি বলছেন প্রকাশবৎ অবশিষ্টা, আগুন যেরকম হয় দেখা যায় আবার পরে দেখা যায় না, ব্রহ্ম নিরাকার নির্বিশেষ অব্যক্ত আবার পরেতে তিনি দেখা যান, এটা গৌণ রূপ ব্যবহারিক ব্রহ্ম, অসল ব্রহ্মকে নিরাকার একে খণ্ডন করতে তিনি এই তিনি বলছেন, কি বলছেন, কি বললাম, হ্যাঁ প্রকাশবৎ, প্রকাশত মানে অগ্নি মতন নয়, অবশিষ্টাত আগুনের দ্বারা সৃষ্টি ইত্যাদি হয়নি, এটা তো জড় পদার্থ, তাকে নিরাকার একটা কোথাও বলা হয়েছে, কেন কেন বলা হয়েছে কি নির্গুণ নিরাকার ইত্যাদি এর বলবার কারণ আছে, অচিন্তা খলু যে ভাবা না তান তারকে অচিন্ত, অচিন্ত মানে কি বেদ বুদ্ধি গম্য গুরু পরম্পরাগত এই যে সমস্ত উপায় আছে ভক্তি তাহাকে গম্য হতে পারে, এই জন্য অচিন্ত বলা হয়েছে, অচিন্ত মানে কোনোদিনই চিন্তা মধ্যে আসবেন এইটা নয়, এই জন্য অচিন্তা যে খলু ভাব প্রাকৃতি যে ভাব শ্রী বিগ্রহ শ্রীনাম মহাপ্রসাদ বৈষ্ণব তদীয় যে তুলসী ইত্যাদি এই সবগুলি হচ্ছেন অপ্রাকৃত তত্ত্ব, এগুলি সব অচিন্ত ব্যাপার, অতএ ভগবানের কৃপা ছাড়া এই সমস্তগুলি জানা যায় না। অতএ আমি সংক্ষেপেতে এই সূত্র কয়েকটি বললাম, আর পূজ্যপাদ বামন মহারাজ আপনাদের নিকটেতে বেশ সুন্দরভাবেতে এই সবগুলি পরিবেশন করবেন, আমি এই বলে আমার বক্তব্য সমাপ্ত করি। গৌর
প্রমাণ্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিত যেন তস্মৈ শ্রী ব্রবী। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং ইয়ৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুন দীনতারণাহ। নমো ইয়ং বিষ্ণুপাদায় আচার্য সিংহরূপিণে শ্রীশ্রীমদ্ভক্তিপ্রজ্ঞান কেশব ইতি নামিনে। নমো ইয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ইতি নামিনে। গুরবী গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সর্বাগ্রে অস্মদীয় গুরুপাদ পদ্ম জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী চরণে সাষ্টাঙ্গ অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। পূজনীয় বৈষ্ণববৃন্দ, সুধি সজ্জন মণ্ডলী, মাতৃমণ্ডলী চরণ, আমার অসংখ্য দণ্ড, আজ যে বিষয়ে আলোচনা করবার জন্য আমরা এখানে বসেছি, এতক্ষণ ধরে বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে সেই শ্রীবিগ্রহ তত্ত্ব অন্য এবং ব্যতিরেকভাবে আমাদের শ্রবণ করবার সুযোগ হলো। এই প্রসঙ্গে আমি আমার যত সামান্য বক্তব্য রাখছি। শাস্ত্রে আমরা পাই একটা শ্লোক, যা যা শ্রুতির জনপতি নির্বিশেষম সা সাবিধত্তে সবিশেষমেব, প্রায় বলিয় সবিশেষমেব, শেষকালে বলছেন শ্লোকের বিচার যোগে সতিহন্ততাসন প্রায় বলিয় সবিশেষমেব। ঠিক শাস্ত্রের দুটো জিনিসই পাশাপাশি দেখা যাচ্ছে। আমরা বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত যা কিছু আলোচনা করি না কেন, সবটার মধ্যে এই বিষয়টা রয়েছে। পাশাপাশি সবিশেষ শব্দ রয়েছে নির্বিশেষের গায়ে, আবার সাকার শব্দ রয়েছে নিরাকার শব্দের পাশে, সগুণ শব্দ রয়েছে নির্গুণ শব্দের কাছে, পাশাপাশিগুলো শব্দগুলো রয়েছে। তো প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা রয়েছে। আমরা এতক্ষণ শ্রবণ করলাম যা, তার সার সংকলন করলে দেখতে পাচ্ছি আমরা যে পরব্রহ্ম যে ভগবান, তার যে গুণপনা ব্যাখ্যা করেছেন শাস্ত্রে, সেখানে ওই যত বা ইমানি ভূতানি জায়ন্তে এই শ্লোক ব্যবহার করেছেন, যার থেকে অনন্ত বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে, যাতে সংস্থিত এবং পুনরায় যাতে আবার প্রবেশ করবে, অর্থাৎ সৃষ্টি লয় তিনটে বস্তুই যার মধ্যে আছে, এরও উপরওয়ালা যিনি তাকে বলা হয়েছে ব্রহ্ম। ব্রহ্ম শব্দটা এখানে পরব্রহ্মকেই লক্ষ্য করছে। আমরা সাধারণভাবে ব্রহ্ম শব্দটা যেখানে ব্যবহার করি, সে ব্রহ্ম শব্দের অর্থ তত্ত্ববস্তুর অঙ্গকান্তি, কিন্তু এখানে তত্ত্ববস্তুর অঙ্গকান্তি হিসাবে বলা হয়নি, পরব্রহ্ম এই অর্থই করা হয়েছে এখানে। তো সেই যে তত্ত্ববস্তু, তার তিনটে প্রতীতি শাস্ত্রে লক্ষ্য করেছেন। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতি। তত্ত্ববস্তুর তিনটে প্রতীতি, প্রথম ব্রহ্ম যাকে বলা হবে ভগবানের অঙ্গকান্তি, অঙ্গজ্যোতি, দ্বিতীয় হল সেই ভগবানের অংশ পরমাত্মা এবং স্বয়ং সেই তত্ত্ববস্তু পূর্ণ ব্রহ্ম, সনাতন পরব্রহ্ম। এই তিনটে ভাগে ভাগ করেছেন। এখন কথা হচ্ছে আমরা সবিশেষ নির্বিশেষ শব্দটা কীরকম ব্যাখ্যা করব। তত্ত্ববস্তু সবিশেষ, সব সময়ের জন্যই সবিশেষ। যদি কেউ প্রশ্ন করেন ভগবান সবিশেষ না নির্বিশেষ, সেখানে প্রশ্নের উত্তর হবে তিনি সবিশেষ নির্বিশেষ উভয়ই। বলে কেন এ কথা, যদি সবিশেষ বলি তাহলে নির্বিশেষ নন তিনি, তার অঙ্গহানি হলো, তার গুণের হানি হলো, সেই জন্য বলছেন তিনি সবিশেষ নির্বিশেষ উভয়ই। এর আবার বিশেষ ব্যাখ্যা আছে। সবিশেষ কাকে বলবো, সাধারণ জগতে সবিশেষ নির্বিশেষ নিয়ে যে ঝগড়া বিবাদ গণ্ডগোল ধারণার ভুল ধারণা, সেগুলো শাস্ত্রে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যা ক্ষেত্রে আমরা দেখছি সেই সবিশেষ তত্ত্বকেই আবার নির্বিশেষ বলছে। কেন, যিনি সবিশেষ তার তো সবই বিশেষত্ব আছে, পূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ সেই তত্ত্ব, তা তাকে আবার নির্বিশেষ কেন বলা হচ্ছে? আর সবিশেষ যদি তিনি তাহলে কীরকম সবিশেষ? এখানে আবার ব্যাখ্যা দিচ্ছেন চিত সবিশেষ আর অচিত সবিশেষ। অচিত সবিশেষ যেখানে, সেখানে পরব্রহ্মের গুণ ঠিক ঠিক ব্যাখ্যা হলো না, সেই জন্য সেখানে চিত সবিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে। ঠিক এইভাবে পজিটিভ সাইডে যতগুলো গুণ আছে সব এইভাবে ব্যাখ্যা করেছেন। আর যেখানে নিরাকার, নির্বিশেষ, নির্গুণ, নিঃশক্তিক এই জাতীয় কথাগুলো এসেছে, তারও একটা ব্যাখ্যা আছে, সেটা কীরকম? প্রথমেই ধরা যাক নিরাকার। সাধারণ অর্থে আমরা বুঝি তার কোনো আকার নেই, কিন্তু আমরা কিছুক্ষণ পূর্বেই শুনেছি তার সব আকার আছে। তিনি যে কোনো সময়ে যে কোনো আকার ধারণ করতে পারেন, এটা তিনি প্রমাণ দিয়েছেন। সেই ভগবান মৎস্যাবতার ভগবান, কুর্মাবতার ভগবান, বরাহাবতার ভগবান, নৃসিংহাবতার ভগবান, বামনাবতার ভগবান, রামাবতার ভগবান, সবগুলোই তো বিভিন্ন ধরনের ব্যাখ্যা করা আছে। তাহলে তিনি যেমন ইচ্ছা করছেন সেই অনুসারেই তিনি আকার ধারণ করতে পারছেন, কিন্তু সে সব আকারগুলোই প্রাকৃত আকার নয়, সচ্চিদানন্দ আকার। এই হলো শাস্ত্রের ব্যাখ্যা, সবটাই সচ্চিদানন্দ তত্ত্ব। ব্যাখ্যাটা হচ্ছে এইরকম, সেই ব্যাখ্যাই দিতে গিয়ে আবার ওই শ্লোকের অবতারণা করেছেন, অপানি পাদ যবনগ্রহীতা। সাধারণ বিচারে তার হাত পা নাই, কিন্তু তিনি অনন্ত শক্তিমান, যেমন তেমনি তার আকারটা ওই রকম। কীরকম আকার? হাত পা নাই, আবার হাত পা আছে। কীরকম হাত পা আছে তার? সচ্চিদানন্দাকার। তো সেই হাত পা দিয়ে তিনি বিশেষ কার্য সাধন করেন, বর্ণনা আছে এটা। সেই উদাহরণগুলো আমার পূর্ববর্তী ভক্তি মহোদয়গণ তাদের কাছে শুনেছি, সেগুলো শাস্ত্রে আছে, সেসব যুক্তিগুলো। যদি বলা যায় তার হাত নাই, হাত আছে প্রমাণ করা হচ্ছে ভাগবতে। যখন গিরিরাজের পূজা হচ্ছিল, সে সময় কৃষ্ণ এক মূর্তিতে হস্ত প্রসারিত করেছেন, ভক্তগণের উপহারিত দ্রব্য সব কিছু গ্রহণ করছেন, তাহলে তো তার হাত আছে দেখা যায়। সেই হাতটা কি? অপ্রাকৃত হস্ত। আবার পা নেই যদি বলা যায়, তা তিনি তো হেঁটে চলে যাচ্ছেন। তো আমরা শুনেছি কিছুক্ষণ আগে যে তিনি সাক্ষী দিতে গিয়েছিলেন, সাক্ষী গোপাল, তা হাজার মাইলের উপর, তিনি তো পায়ে হেঁটেই তো সাক্ষী দিতে গেছেন। এই ত্রিমূর্তি এই বদনে সাক্ষী দিতে হবে কথা ছিল এই, তাহলে তিনি তো পায়ে হেঁটেই তো গেছেন, তাহলে তো তার হাতও আছে, পাও আছে দেখা যায়, মুখও আছে। তিনি ভোজন করছেন, ভক্ত উপারিত দ্রব্য ভোজন করছেন,
সাক্ষী দিচ্ছেন।
ওই যে হ্যাঁ সাক্ষী দিচ্ছেন, গীতার মধ্যে যে আছে, পত্রং পুষ্পং ফলং তোয়ম জমে ভক্ত্যা প্রযোচ্যতি তদহং ভক্তি উপরিতম অর্ষনামি প্রযতাত্মন। এখানে ক্রিয়াপদটা আছে অর্ষনামি, অন্য কোনো রকম মানে করলে হবে না। তিনি খান, ভক্তের ভক্তি উপারিত দ্রব্য তিনি গ্রহণ করেন, শুধু বললে হবে না, তিনি খান, ভোজন করেন, সেই ক্রিয়াপদ আছে। সুতরাং অন্যরকম তো ব্যাখ্যা করা যাবে না, অর্ষনামী শব্দ আছে তো, আমি ভোজন করি, খাই ভক্তের দ্রব্য। সুতরাং এখানেও চিন্তা করতে হবে যে তার সমস্ত ইন্দ্রিয়বর্গ সবই চেতন। আমাদের যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়বর্গ সব পেয়েছি তার কাছ থেকে। কেন? তিনি ঋষিকেশ, অপ্রাকৃত ইন্দ্রিয়াধিপতি ভগবান। সেবা শব্দ ব্যাখ্যা করা হয়েছে, ভক্তি শব্দ ব্যাখ্যা করা হয়েছে, সেখানে একটা শ্লোক আমরা দেখতে পাই, ঋষিকে ন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চত, ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিব দেবী দেবা, ইহ ভক্তি পরম কারণ, কথা আছে। তাহলে ঋষিকেশ যিনি, তিনি অপ্রাকৃত ইন্দ্রিয়াধিপতি ভগবান, তো তার কাছ থেকে আমরা যে বৃত্তিগুলো পেয়েছি, সেই বৃত্তিটা তার সেবায় নিযুক্ত করার নামই হলো সেবা বা ভক্তি। এই ব্যাখ্যা করা আছে শাস্ত্রে। তা সুতরাং সেখানে সেবা এবং ভক্তি, উপাসনা, আরাধনা, এ কথাগুলো সবই একই তাৎপর্যপর শব্দ, সিনোনিমস, শাস্ত্রে এটা ব্যাখ্যা দেওয়া আছে। তা সেই যে অপ্রাকৃত ইন্দ্রিয়াধিপতি কৃষ্ণ, তার সঙ্গে আরও তিনটে জিনিস আসছে কাছে। কি? তিনি বিগ্রহ, সেই ভগবান তিনি স্বয়ং বিগ্রহ রূপেও আসছেন, শ্রীমূর্তি রূপেও আসছেন, আবার তা কোনো কোনো স্থানে তাকে বিশেষণ দেওয়া হয়েছে তিনি প্রতিমা। এই প্রতিমা শব্দটার সম্বন্ধে শাস্ত্রে দুরকম চিন্তা আছে। প্রথম চিন্তা হলো প্রতিমা আট রকমের, শৈলী দারুময়ী লৌহী লেপা লেখাচ সৈকতী মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধাস্মিত, এ আছে। তবে আট রকমের প্রতিমা, এক রকমের কথা। আবার একটা দেখতে পাওয়া যায় প্রতিমা শব্দের একটা ধারণা, তা জড় ধারণা, প্রাকৃত ধারণা। বলে এটা কী করে বোঝা যায়? আমার পূর্ববর্তী ভক্তৃ মহোদয় দু তিনজন তারা বলেছেন, প্রতিমা নহতমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এখানে পার্থক্য এসে যাচ্ছে। প্রতিমা বলতে আমরা জড় কিছু মনে করি, যিনি কথা কন না, যিনি কোনো ভাবের আদান প্রদান করেন না, সেই বস্তুকেই আমরা প্রতিমা বলি সাধারণভাবে। সেই জন্যে কথাটা এখানে এসেছে, প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি স্বয়ং সেই তত্ত্ববস্তু, তুমি শুধু ইটকাট পাথর নও। সেই কথাটা বোঝানো হয়েছে এখানে। এই স্মৃতিশাস্ত্রের শ্লোকটা আছে, আবার নীতিশাস্ত্র তো শ্লোকটা বলা হয়, কীটোপি সুমন সুমন সংঘাত আরোহতি শতাংশির অস্মাপি জাতি দেবত্বং মহদ্ভি সুপ্রতিষ্ঠিত, কথাটা আছে। সেখানে পাথরটা শ্রীমূর্তি হয়ে যায় না, এটা জড়ভাব। কিন্তু মহদ্ভি সুপ্রতিষ্ঠিত, যখন মহতের যে ধারণা, তার যে চিত্তবৃত্তি, তার যে বাস্তব দর্শন, সেইটা তিনি ইনসার্ট করেন, এই কথা বলা আছে। অর্থটা এইরকম, ব্যাখ্যাটা এইরকম, মহদ্ভি সুপ্রতিষ্ঠিত, সেখানে পাথরটা চেতন হয়ে যাচ্ছে না। কিন্তু মহতের যে ধারণা, তার যে বাস্তব অভিজ্ঞতা, সেইটা তিনি ইনফিউজ করছেন, জিনিসটা তাই। সেইখানে বলছেন, অস্মাপি জাতি দেবত্বং মহদ্ভি সুপ্রতিষ্ঠিত। এটা ব্যাখ্যা করা যায় কীভাবে? ভারতবর্ষে বহু বহু স্থানে বহু দেবালয় আছে, বহু জায়গায়, কালাপাহাড়ের নাম আপনারা সবাই শুনেছেন, বহু জায়গায় মূর্তি ভেঙেছে, সে বহু মন্দির ধ্বংস করেছে কালাপাহাড়। আমরা সেখানে আমাদের গুরুবর্গের কাছে ব্যাখ্যা শুনেছি যে কালাপাহাড় কী ভাঙল, কোন মূর্তি ভাঙল। আপনারা বলছেন যে মূর্তি হলো অপ্রাকৃত তত্ত্ব, তাহলে কালাপাহাড় ভাঙল কী? সেখানে বলা হয়েছে কালাপাহাড় পাথরই ভেঙেছে। কীরকম বুঝিয়ে দিতে পারেন? বলে হ্যাঁ, কালাপাহাড় যখন আসছে তখন মূর্তির মূর্তিত্ব সরে গেছে, এই ব্যাখ্যা, মূর্তি সেখান থেকে সরে গেছেন, সুতরাং কালাপাহাড় যা ভেঙেছে সেটা প্রাকৃত বস্তুই ভেঙেছে, জিনিসটা এই। কিন্তু যেহেতু রাষ্ট্রের আইন আছে কিছু, সেহেতু তার কিছু সাজা আছে, কিছু অন্যায় সে করেছে আইনেতে, সেই অনুসারে তার সাজা হচ্ছে। কিন্তু তত্ত্বদর্শনটা হচ্ছে তিনি অপ্রাকৃত বস্তু, কালাপাহাড় যখন আসছে তখন সেই অপ্রাকৃত বস্তু সরে যাচ্ছেন, সুতরাং কালাপাহাড় ভেঙেছে পাথর, সে মূর্তি ভাঙতে পারেনি। মূর্তির যে মূর্তিত্ব, তাকে সে স্পর্শ করতে পারেনি, স্পর্শ করতে পারে না কখন, সেই কথাই বলা হয়েছে, বোঝানো হয়েছে। এইখানে সেই রকম বিচারটা আসছে, সেই ভগবানের প্রাকৃত হস্তপদাদি নাই, কিন্তু তিনি অপ্রাকৃত হস্তপদাদি বিশিষ্ট, অপানি পাদ যবনগ্রহীতা, তার হাত আছে তিনি গ্রহণও করছেন, পা আছে তিনি চলতেও পারছেন। আবার পশ্চাৎ চক্ষু শাস্ত্রীণত্ব কর্ণ, তিনি অচক্ষু, তার চোখ নেই, কিন্তু তিনি অনন্ত বিশ্বে সবই দেখছেন সবসময়। ভক্ত চিন্ময় নেত্রে সবসময় সেই সচ্চিদ আনন্দ বিগ্রহকে দর্শন করছেন। ভক্তের চোখটা ওইরকম। কীরকম ভক্ত? প্রেমিক ভক্ত, সাধারণ, রিয়েলাইজ সৌর্য, তার পক্ষে এই কথাটা আসছে। নিত্যসিদ্ধ মহাত্মা, নিত্যমুক্ত মহাত্মা, যাদের দর্শনে সমদর্শন, সেইরূপ অধিকারী ব্যক্তি তার পক্ষে এটা বলছেন। কি হচ্ছে সেটা? পশ্যতি অচক্ষু, সেই ভগবানের সাধারণ চোখ নাই, কিন্তু তিনি বিশ্বের সব কিছু সবসময় দেখছেন, সব তার দৃষ্টিগোচর। সহস্রনীতি অকর্ণ, সাধারণ কান তার নাই, কিন্তু বিশ্বের সব খবর তিনি সবসময় রাখেন, সমস্ত খবর রাখেন তিনি। সবেত্তি বেদ্যং ন চতুশাস্তি বেত্তা, তিনি দুনিয়ার সকলের সব খবর সবসময় রাখছেন, অন্তর্যামী সূত্রে। কিন্তু তাকে আমরা কেউ জেনে উঠতে পারছি না, বুঝে উঠতে পারছি না, এইটাই হলো আমাদের সবথেকে চরম বিপর্যয়। সবেত্তি বেদ্যং নচতশাস্তি বেদ্যা তমাহুর অগ্রং পুরুষং মহান্তম। আমরা সেই মহান পুরুষকে প্রণাম করি। মহান মহান শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এর তাৎপর্য অনেক বেশি সাধারণ অর্থ থেকে। মহান শব্দটা উপনিষদে বহু জায়গায় আছে। মহান প্রভুর্বৈ পুরুষ সত্যস্যৈষ প্রবর্তক সুনির্মলা মীমাংসান্তি মীশানো জ্যোতিরব্বয়। মহাপ্রভু তত্ত্বকে ব্যাখ্যা করতে এসেছে শ্লোকটা। মহান প্রভুর্বৈ মহাপ্রভু শব্দ ব্যাখ্যা করতে এসেছে এ শ্লোক। মহান শব্দ অনেক জায়গায় আছে। আবার মহাত্মা একটা শব্দ এসেছে, আমরা সব শুনে শুনে অভ্যস্ত, মহাত্মা গান্ধীজি। দুরাত্মা যেমন গালাগালি, আর মহাত্মা তেমনি আবার প্রশংসাসূচক বিশেষণ। মহাত্মা শব্দ তারও ব্যাখ্যা রয়েছে গীতা ভাগবতে। মহাত্মা শব্দে কী ব্যাখ্যা দিচ্ছেন? বাসুদেব সর্বনীতি স মহাত্মা সুদূর্লভ। এই সমদর্শন যার হয়েছে, এই বাস্তব দর্শন যার হয়েছে, এই অপ্রাকৃত দর্শন যার হয়েছে, তিনি হলেন মহাত্মা বাস্তবদর্শী। তো ভগবান তিনি স্বয়ং বস্তু, তারই শ্রীবিগ্রহ শ্রীমূর্তি, এও বাস্তব বস্তু। স্বরূপ স্বয়ং ভগবান স্বরূপ, আর তার শ্রীবিগ্রহ দুই এক। আবার স্বয়ং ভগবান এবং তার শ্রী নাম, এ দুই এক। এ তিনটে জিনিসকেই বলছেন আইডেন্টিক্যাল, একই শব্দ শব্দি, নাম নামি, অভিন্ন। শাস্ত্রে প্রমাণ পাচ্ছি তার অভিন্নত্বাৎ নাম নামিন, শাস্ত্রে বলছেন নাম নামি অভিন্ন। এখানে যে শ্রীমূর্তি বা শ্রীবিগ্রহ, অপ্রাকৃত শ্রীমূর্তি অপ্রাকৃত শ্রীবিগ্রহ, সেই ব্যাখ্যা দিয়েছেন এখানে। পাশ্চাত্য দেশের যে নাস্তিক্য ভাব আমাদের ভারতেও প্রবেশ করেছে, আচার্য শঙ্কর তিনি যে নির্বিশেষ নিরাকারবাদ প্রচার করেছেন তার একটা বিশেষ কারণ আছে। তার যে ব্যক্তিত্ব পার্সোনালিটি সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, শাস্ত্রে সেটা দেখা দেওয়া আছে। আচার্যের দোষ নাহি ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল। তাহলে শঙ্করাচার্যের নিজের দোষ নেই, তাহলে কী হয়েছে জিনিসটা? না, তিনি ভগবানের আজ্ঞা পালন করেছেন। একসময় ভগবান বলেছেন, দেখো তোমাকে একটা দুরূহ কার্য সাধন করতে হবে। কী কাজ? না, যেটা অন্য কারো দ্বারা হবে না, তুমি এর উপযুক্ত ব্যক্তি, আমি তোমাকেই ঠিক করেছি, এই কাজটা তোমাকে করতে হবে। কী কাজ? আমার ভক্তের পথ রোধ করছে অসুররা নাস্তিকরা, তাদেরকে বঞ্চিত করতে হবে। কীভাবে বঞ্চিত করব? সব উল্টোপাল্টা কথা বলতে হবে। আমার যত বিশেষণ আছে এই পজিটিভ সাইডের সব বিশেষণগুলো সব চেপে দাও, আর নির্বিশেষ নেগেটিভ আইডিয়া যত আছে এইগুলো প্রচার করে দাও তুমি, ওরা ওই নিয়েই মেতে থাক, তাহলে আমার ভক্তরা রক্ষা পাবে। ভগবানের আজ্ঞা, শিব ঠাকুর রাজি হননি, খুব কান্নাকাটি করেছেন, কিন্তু ভগবান যখন বুঝালেন যে এই জিনিসটা তোমাকেই করতে হবে, অন্য কারো দ্বারা হবে না, তখন তিনি সেটা সেবার জন্যেই, ভগবত আজ্ঞা পালনের জন্যেই মেনে নিয়েছেন ওটা। এখন ওই চিন্তা ওই বিচার যারা নেবে, ওই বিচার নিয়ে যারা চলবে, তারা তো সব নাস্তিক, তারা তো সব আসুরিক ক্ষমতা বিশিষ্ট, তাদের ভিতর তো দৈবী ভাব নাই। যদি বলেন এ কথা কি বানিয়ে বানিয়ে বলছেন, তা নয়, শাস্ত্রে আছে, গীতা ভাগবত পড়ে আছে সামনে, গীতাতেই ভগবান নিজেই বলছেন, গীতার ষোড়শ অধ্যায়ে যেখানে দৈবী সম্পদ ব্যাখ্যা করা হয়েছে, আসুরি সম্পদ ব্যাখ্যা করা হচ্ছে, সেখানে ভগবান এটা বলছেন অর্জুনকে লক্ষ্য করে, দৌভূত স্বর্গলোকেস্মিন দৈব আসুর এব। অর্জুন, এ সংসারে দুই রকমের লোক আছে, দুই ক্লাস। রাজনৈতিকভাবে এখানে ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, ধনী আর দরিদ্র, এই দুটো সেকশন এরা বলেন যা। কিন্তু পরমার্থ ক্ষেত্রতে কৃষ্ণ অর্জুনকে বলছেন এই জগতে দুই শ্রেণীর মানুষ আছে, দৌভূত স্বর্গ লোকস্মিন দৈব আসুর এইব, তা দৈবী ভাবাপন্ন এক আর এক আসুরী ভাবাপন্ন। এই দৈবী ভাবাপন্ন যারা তারা আস্তিক, আর যারা নাস্তিক যারা তারা হলো আসুরী স্বভাব বিশিষ্ট। এই তো ব্যাখ্যা করেছেন, বিষ্ণু ভক্ত ভাবের দৈব আসুর অস্তৎ বিপর্যয়, যারা ভগবত ভক্ত তারা হলেন দৈবী ভাবাপন্ন, আর এর উল্টোটা যারা তারা হলেন নাস্তিক আসুরী ভাবাপন্ন। ভগবত বাক্য এখানে আর কোনো বাদ প্রতিবাদ করবার কোনো উপায় নেই, সুপ্রিম অথরিটি বলে রেখেছেন, বাদ প্রতিবাদ কোনো ক্ষেত্র রাখেননি, মেনে নিতে হচ্ছে ওটা আমাদের। তো সেই তত্ত্বদর্শনটা শাস্ত্রে বিভিন্নভাবে বুঝিয়েছেন আমাদের কাছে। এক সময় শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধ বোধ হয় 78 অধ্যায় বোধ হয়, সেখানে দেখা যাচ্ছে বহু ভগবত কথা আলোচনা সব সুখদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজ শুনছেন। একটা জায়গায় এসে দেখা যাচ্ছে তার কিছু সংশয় পরীক্ষিত মহারাজের, তিনি প্রশ্ন করেই ফেললেন, আবার আমি তো অনেক কথা ভগবত কথা ভগবানের লীলা কথা অনেক কিছু শ্রবণ করলাম কিন্তু একটা বিষয় আমার সংশয় হচ্ছে,
কি বলো?
এই জগতে যারা ভোগরহিত শঙ্কর শিবের উপাসনা করেন, ব্রহ্মাদির উপাসনা করেন, আধিকারিক দেবদেবীর উপাসনা করেন, এরা খুব ভালোভাবে চলছেন, আর ভগবানের উপাসনা যারা করেন এদের দেখতে পাই খুব কষ্ট জীবনে। কেন ঠাকুর, এই ব্যাপারটা কেন আমাকে বুঝিয়ে দেবেন জিনিসটা? সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করছেন পরীক্ষিত রাজা, এ তত বেদিতুম ইচ্ছাম সন্দেহত্র মহানহীন বিরুদ্ধ শিলয় প্রভু বিরুদ্ধ আবজতাঙ্গতি। এই দুই রকম ধরনের ব্যক্তির উপাসনায় ভিন্ন ভিন্ন রকমের ফল দেখতে পাচ্ছি কেন? সুখদেব গোস্বামী সেখানে ওই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন, তুমি যে প্রশ্নটা করেছো এই প্রশ্নটা তোমার নিজস্ব প্রশ্ন নয়, তাহলে কার প্রশ্ন এটা? প্রশ্নটা আমি করলাম আবার আমার প্রশ্ন নয়? বললে হ্যাঁ, এই প্রশ্নেই তোমার পিতামহ যুধিষ্ঠির মহারাজ একবার কৃষ্ণকে এই প্রশ্ন করেছিলেন, সুতরাং এটা আমি তোমার প্রশ্ন কী করে বলবো, তারই প্রশ্নটা তুমি আবার করছো, তা বেশ, এই প্রশ্নতে আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। কেন, সুখদেব গোস্বামী কি অতাত্ত্বিক ব্যক্তি, তার কি তত্ত্বজ্ঞান নেই? সর্বতত্ত্ববিদ, সর্বসিদ্ধান্তবিদ সুখদেব, তিনি বলছেন এ সম্বন্ধে আমার ব্যক্তিগত কোনো বক্তব্য কিছু নাই। তবে ভগবান কৃষ্ণ ওই প্রশ্নের যা উত্তর দিয়েছেন সেইটা আমি এখানে আলোচনা করব, তাহলে তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে। কৃষ্ণ ওখানে কী উত্তর দিয়েছেন যখন প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ যে তোমার এইরকম ধরনের দুরকম ধরনের প্রভুর উপাসনায় দুরকম ধরনের ফল দেখছি, কেন এটা হয়? তখন কৃষ্ণ উত্তর দিয়েছেন কি, খুব সুন্দর উত্তর দিয়েছেন, যস্যাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনাংশনাই, আমি যাকে অনুগ্রহ করি কৃপা করি তার প্রথম পরীক্ষা আমি করি, কি তার সব ধনটন যা ছিল সব কেড়ে নেই। বলে বাহ, এত ভালো পরীক্ষা, বলে আরও একটা পরীক্ষা করি, কি জনশুদ্ধ নিয়ে নেই। বলে জনশুদ্ধ নিয়ে নাও, বলে হ্যাঁ, তাহলে পরীক্ষাটা খুব ভালো হয়, ধন জন যখন সবই মারা গেল সবই চলে গেল তখন সেই ভক্ত কান্নাকাটি আরম্ভ করে, এই জগতে আমার আর কেউ নেই, আমি কী করে খাবো দাবো থাকবো পড়বো বাঁচবো, দুশ্চিন্তা দুর্ভাবনা যা আজকাল বর্তমান সংসারে সমাজের চিন্তা, খাওয়া পড়া থাকা, এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, সেই চিন্তাটা এসে গেছে ওই ভক্তের, কেউ নেই আমার, কে আমাকে খাওয়াবে পড়াবে, খুব কান্নাকাটি করছে সেই ভক্ত। কিন্তু ভগবান এত দয়ালু, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নবতরণে নৌকা, তিনি যোগাযোগ করে দিয়েছেন সাধু সজ্জনের সঙ্গে যোগাযোগ করে দিয়েছেন, যখন ওইরকম হাহুতাশ করছেন তখন তিনি বললেন তুমি কান্নাকাটি করছো কেন? তো বলে কী করবো, আমার এই জগতে কেউ নাই, এই জগতে কেউ যার নাই মরণ তুমি তার ভাই, আমার বেঁচে থেকে কী হবে, মরে যাই। সাধু বললেন তোমার সুইসাইড করতে হবে না, তোমার ভরণ কর পোষণ করেনেওয়ালা একজন আছেন। বলে কে তিনি? তুমি জগন্নাথ জগতে কহাওসি জগবাহির নহমহিচার, হে ভগবান হে জগন্নাথ তুমি আমার ভরসা বল ভরসা। ভক্তের কাছে ওই কথা শুনে তিনি হৃদয়ে ধৈর্য ধারণ করলেন, সঙ্গে সঙ্গে তার পরীক্ষা শেষ। যতক্ষণ পর্যন্ত এই বিচারটা ভিতরে না আসছে, কৃষ্ণ আমায় পালে রাখে যেন সর্বকাল, আত্মনিবেদন্যে ঘুচাও জঞ্জাল, ততদিন পর্যন্ত এই সংশয় সন্দেহ আমাদের থাকবেই। আর যখন ওটা কেটে যায় তখন পূর্ণ নির্ভরশীল ভগবানের পরে। তা সেই ভগবান স্বয়ং রূপেতে তিনি কৃপা করছেন, নাম রূপেতে তিনি কৃপা করছেন, আর এই বিগ্রহ রূপে কৃপা করছেন। তো বিগ্রহ তো তিনি যার সঙ্গে ভাবের আদান প্রদান হয়। এতক্ষণ আমরা তো তাই শুনেছি, বিগ্রহ মানে যিনি বাস্তব, যিনি ভক্তের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব শোনেন, তার ব্যবস্থাও নেন। কৃষ্ণ গীতায় বলেছেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জন আপর্যুপাসতে তে সঙ্গে নিত্যাভিযুক্ত নাম যোগক সেমং বহাম্যহম। অনন্য চিত্ত যে ভক্ত তার জন্যে ভগবানের তো সব চিন্তা। সাধারণ মানুষের জন্যে চিন্তাটা অত নাই, সাধারণভাবে দায়িত্ব ভগবানের সকলের উপরেই আছে, কিন্তু ভক্তের জন্য বিশেষ চিন্তা, বিশেষ ভক্তের জন্য বিশেষ চিন্তা। তার সব দায়িত্ব নিয়ে বসে আছেন ভগবান। কীরকম ভক্ত? সাধব হৃদয়ং মধ্যম, সাধু নাম হৃদয়ন্তহম, যেখানে বলছেন ভাগবতে, সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়, সাধুগণ আমাকে ছাড়া কিছু চেনেন না, বোঝেন না, জানেন না, আমিও সাধুগণকে ছাড়া কাউকে চিনি না, জানি না, বুঝি না। ঠিক এই সম্পর্কটা যেখানে আছে সেই অবস্থাটা ভক্তের এবং ভগবানের অবস্থা উভয়ের। ভক্ত বড় কি ভগবান বড়, এ নিয়ে বড় সংশয় দেখা দিয়েছে। পার্বতী দেবী প্রশ্ন করেছেন শিব ঠাকুরের কাছে, কার উপাসনা করব? সে প্রশ্নের উত্তর কি এসেছে? আরাধনাং সর্বেশম বিষ্ণুর আরাধনাং পরম। আরাধনা করবে তুমি, তা ভগবানের আরাধনা করো। তা তো বুঝলাম, আচ্ছা এর থেকে আর কোনো বড় কথা আছে? হ্যাঁ একটু।